الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক শ্রোতা আবারো হাজির হয়েছি 12 চাঁদের আমল এই অনুষ্ঠান নিয়ে আসুন বয়ান শোনার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে আমি বরজে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করব এবং ইলমে দিন হাসিলের নিয়তে এবং আমরা যা শুনব সেই অনুযায়ী নিজের জীবনে আমল করার নিয়তে ইনশাআল্লাহ তাআলা বয়ান শুনব এবং আমরা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আজকে আমরা এই পর্বে বারো চাঁদের আমল এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে ভাগ্য রজনী, অর্থাৎ শবে বরাত বলতে পারি। যেহেতু শাবান মাস আমাদের মাঝে আগমন করেছে তো আমরা পূর্ব থেকেই জেনে নেই শবে বরাতে কী কী আমল করতে হবে, ভাগ্য রজনীতে কী কী আমল রয়েছে আমাদের জন্য, কোন জিনিসটা ভালো রয়েছে, কোনটা আমাদের জন্য গুনাহের কাজ রয়েছে, আল্লাহর নাফরমানি রয়েছে আমরা, সেই সম্পর্কে আমরা আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কে বলতে শুনেছি, ইরশাদ করতে শুনেছি যে আল্লাহ তাআলা বিশেষত চারটি রাতে কল্যাণের দরজা খুলে দেন। নাম্বার এক কোরবানির ঈদের রাত, নাম্বার দুই ঈদ উল ফিতরের রাত অর্থাৎ রমজানের ঈদের রাত, নাম্বার তিন শাবানের পনেরোতম রাত অর্থাৎ যেটাকে আমরা ভাগ্য রজনী বলে থাকি, শবে বরাত বলে থাকি, লাইলাতুল বারাত বলে থাকি। এই রাতে মৃত্যুবরণকারীদের নাম ও মানুষের রিজক জীবিকা এবং এবছর হজ পালনকারীদের নাম লেখা হয়।
সুবহানাল্লাহ
সুবহান। তো নাম্বার চার আরাফা অর্থাৎ জিলহজের আট এবং নয় তারিখে এই রাত ফজরের আজান পর্যন্ত এই চারটি রাতকে বরকতময় এবং কল্যাণের দরজা খুলে দেওয়ার রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তবে অন্যান্য হাদিসে মুবারাকায় এবং অন্যান্য রেওয়ায়তের মধ্যে আরও কিছু রাতের কথাও অ্যাড করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ পেলে ওই রাতের নামও আমরা শ্রবণ করে নেব। আজকে আমরা ভাগ্য রজনী এই বিষয় এই জন্য নিয়েছি যেহেতু আমাদের সামনে শবে বরাত রয়েছে, তো ওই রাত্রিতে কী কী আমল আমাদের জন্য করণীয়, কী কী কাজ বর্জনীয় আমরা সেটা শুনব। আসলে আমরা আজকে মুসলমান রয়েছি আলহামদুলিল্লাহ, তো আমরা জানি না আমাদের অকপটে আমাদের অদৃষ্টিতে কী লেখা হয়ে যাচ্ছে। হতে পারে যারা আজকে দুনিয়ার জমিনে আমরা বিচরণ করতেছি, দোকানে পাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, হতে পারে কাফনের কাফড় আমার জন্য তৈরি হয়ে যাচ্ছে দোকানের মধ্যে, এরকম হতে পারে যে কবর আমাদের জন্য খনন করা হচ্ছে, কিন্তু যারা কবরের মধ্যে যাবে তারা কিন্তু হাসি তামাশায় মত্ত হয়ে আছে। তো এরকমও হতে পারে আমাদের বাড়িঘরের কাজ আমরা ধরেছি, দালানের কাজ ধরেছি, বিল্ডিংয়ের কাজ ধরেছি, নির্মাণ করতেছি, এটার কাজও শেষ হয়ে যাচ্ছে, যারা করতেছে মালিকের হায়াতও শেষ হয়ে যাচ্ছে। অতএব আমাদের অজান্তে আল্লাহ তাআলা কী ফয়সালা করতেছেন এই শবে বরাতের রজনীতে এটা আমরা জানি না, এই জন্য আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে এই রাত্রিতে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে রাজি করা অত্যন্ত জরুরি। কেননা আমি জানি না আমি তার পরবর্তীতে এই বছরটা এই ভাগ্যরজনী পাবো কি না। তো ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব আমাদের মাঝে আজকেও মোবাইল লেগে দাওয়াত ইসলামী মোহাম্মদ জাকির আত্তারি হুজুর উনি রয়েছেন, ওনার থেকে আমরা শ্রবণ করব। জি জাকির ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কেমন আছেন?
হ্যাঁ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শাবান মাসের আমরা এক পর্ব আগে করেছি, আজকে দ্বিতীয় পর্ব, যেহেতু আমাদের ভাগ্যরজনী সবার সামনে রয়েছে।
জি,
এই নিয়ে কিছু মেসেজ, কিছু নেকির দাওয়াত নিজে নিজের ইসলাহের জন্য আগে নিয়ত করতেছে এবং নেকির দাওয়াতের নিয়তে কিছু যদি আরজ করতেন
ইনশাআল্লাহ তাআলা। আর মাদানী চ্যানেল প্রতিনিয়ত আমাদেরকে সংশোধনের নিয়তে, নেকির দাওয়াত দেওয়ার নিয়তে, আর মুসলমানদের আখলাক চরিত্রকে সুন্দর করার নিয়তে এই ভাগ্য রজনী বলি বা শবে বরাত বলি, লাইলাতুল বরাত বলি,
অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে,
চেষ্টা চালিয়ে যাচ্ছে, নেকির দাওয়াত দিচ্ছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কয়েকটি বিষয় আপনি তুলে ধরলেন শুরুতেই, যে এই রাতের যে বিশেষত্ব কিছু তুলে ধরলেন, যে যারা এই সামনের বছর হজে যাবে তাদের নামও লিপিবদ্ধ করা হয়, রিজিকের বন্টন হয়, তো বিভিন্ন বিষয়গুলো আপনি তুলে ধরলেন। আমি এখানে বলবো যে আমরা মুসলমান সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে শবে বরাত সম্পর্কে শরীয়ত আমাদেরকে কি বলে, ইসলাম আমাদেরকে কি বলে, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে। এখানে আজকের যে বিষয় আপনি রেখেছেন ভাগ্য রজনী, আর এটা নিয়ে তো অনেকগুলো বিষয় আমি দেখি কি সামনে চলে আসছে। নাম্বার এক, অনেকেই বলে এই শবে বরাত বলতে কিছু নেই, পালন করা যাবে না, আর অনেকেই আবার বলি কি আমরা পালন করা যাবে, কোরআন হাদিসে আছে
আছে,
এবং এই রাতের ব্যাপারে আবার অনেকেরও ভিন্ন মত অন্য রকম রয়েছে, ইবাদতের ব্যাপারে, রিয়াজতের ব্যাপারে, বা আপনার ভাগ্য রজনী নিয়ে বিভিন্ন প্রকারের কথা মানুষ বলে। এক শ্রেণীর লোক তো এটা গেল যে কেউ মানতে পারছে না, আর এক শ্রেণীর লোক আছে যারা আমরা শবে বরাতকে মানি, লাইলাতুল বরাতকে মানি, ভাগ্য রজনীকে মানি, মানার পরে ইবাদতের জায়গায় আমরা সেখানে কিছু কুসংস্কার ঢেলে দিয়েছি, সেখানে আমরা এমন কিছু পন্থা জারি করে দিয়েছি, আমরা মানুষ মুসলমান হয়েও সেখানে মানুষ ইবাদতের জায়গাতে সেখানে দেখা যায় কি তারা আরও খারাপ কিছু করছে। এই দুইটা বিষয় আমি এখানে তুলে ধরলাম। এখন দেখা যায় যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদকৃত হাদিসে মোবারাকা থেকে আমরা জানতে পারি শবে বরাত, ভাগ্য রজনী যেটাই আমরা বলি, কারণ একটা হাদিসে পাক আছে মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, শাবানের 14 তারিখের রাতে আমার ঘুম ভাঙলো, তো হঠাৎ করে উঠে দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানাতে নেই, তো আমি খোঁজার জন্য বা খোঁজ নেওয়ার জন্য বা দেখার জন্য যখন বাহিরে বের হলাম, দেখলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন, দোয়া করতেছেন সেখানে। আর জান্নাতুল বাকিতে বলা হয় প্রায় 10,000 সাহাবে কেরামদের মাজার শরীফ সেখানে রয়েছে।
এই জন্যই কিন্তু আমাদের দেশেও এই জিনিসটা প্রচলিত আছে যে শবে বরাতের রাত্রিতে প্রত্যেকটি মাজারে পাকে এবং যার যার নিজ নিজ আত্মীয় স্বজনকে স্মরণ করে কিন্তু কবর জিয়ারত হয়।
হ্যাঁ, একটি বিষয় আমাদের প্রায় এলাকাতেই রয়েছে, যে সকল এলাকাতে শবে বরাত মানি আমরা, উদযাপন করি, আর আমি আজকের অনুষ্ঠান থেকে এটাও দাওয়া দিতে চাই, যাদের মধ্যে শবে বরাত সম্পর্কে বিন্দু পরিমাণও সন্দেহ আছে, আপনারা তওবা করে এরপরে এই বিশ্বাসটা নিয়ে নেন শবে বরাত হক, এবং এটাকে কি করতে হবে, উদযাপন করা এবং এর মধ্যে ইবাদত করা। কোরআনে পাকের মধ্যে শবে বরাতকে কি বলা হয়েছে, লাইলাতুল মোবারাকা, মোবারক রাত বলা হয়েছে, বরকতময় রাত।
হাদিসে পাকের মধ্যে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান,
জি জি,
শাবানের অর্ধরজনী,
অর্ধরজনী বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। কোরআনে পাকের মধ্যে মুফাসসিরগণ এই বিষয়ে লেখেন এটা মোবারক রাত, বরকতময় রাত,
সূরা দোখানের মধ্যে রয়েছে।
তো এই জন্য বলবো এর পূর্বে আমাদের যাদের মধ্যে শবে বরাত নিয়ে যদিও বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, সন্দেহটা আমরা দূর করে দেই, তওবা করি, আর এই আল্লাহ এবং তার রসুলের হুকুমের উপর আমরা পালন করি।
দ্বিতীয়বার কথা আপনি বলছেন, এই এখানে একটা হাদিস মুবারাকা এরকম রয়েছে, আত্তাইবু মিনা জামবে কামাল লা জামবা লাহু, তওবাকারী এমন যেন সে গুনে করে নাই, অর্থাৎ তাকে মাফ করে দেওয়া হয়। যদি ভালো নিয়তে তওবা করে তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই বরকতময় রজনীর ছিলা মাফ করে দিবেন,
মাফ করে দিবেন,
আল্লাহ তাআলা অনেক দয়ালু।
যে বিষয়টা আমি বললাম এরপরে আসছে, আমরা তো এক মেনে নিলাম বা মানবো, আকীদা শুদ্ধ করে নিলাম শবে বরাত মেনে, দ্বিতীয় কথা হলো গিয়ে এই শবে বরাতের রাতে আমাদের করণীয় আমাদের বর্জনীয়।
জি,
যা দেখছি আমরা তা কি সব সঠিক, যা করছি আমরা তা কি সব সঠিক, আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে কি হুকুম এসেছে, ইবাদত রিয়াজতের ব্যাপারে এবং আমরা কিভাবে এই রাতকে উদযাপন করছি। আমি কয়েক বছর পূর্বে শবে বরাতের রাতে এক জায়গাতে ছিলাম, সেখানে শহর মেইন সিটিতে অনেক চেষ্টা করলাম, যেখানে দেখলাম কি মসজিদে তালাবদ্ধ আছে, মসজিদে তালাবদ্ধ আছে। আবার অন্য এক শহরে অন্য বছর ছিলাম, তো সেখানে দেখলাম মসজিদ খোলা আছে, আমিও গেলাম সেখানে, অজু করলাম মসজিদে, নামাজ পড়লাম শবে বরাতের রাত্রে। ওই মসজিদের মুসল্লিরা আবার আমাকে বললেন, যেহেতু হুজুর আপনি আসছেন আমাদের মাঝে, তো চলেন আমাদের সামাজিকভাবে যে কবরস্থান আছে, সমাজের যে কবর আছে, সেখানে আমাকে নিয়ে গেলেন। সেখানে আপনার দোয়া হলো, সালাতু সালাম হলো, মানে এক পরিবেশ সেখানে তৈরি হয়ে গেল, প্রায় অনেক লোক সেখানে জমা হয়ে গেল, যে শবে বরাতের রাত্রে সুন্দরভাবে কবরস্থান জিয়ারত করা, কবরে যাওয়া। এই জন্য বললাম যে এই রাত্রে আমাদের করণীয় এবং বর্জনীয় এটা আমাদেরকে দেখতে হবে। বর্তমান জমানায়, বর্তমান সময়ের মধ্যে যেটা শুরুতে বললাম আমরা, আমি যে যারা মানি, মানার পরে কিছু কাজ করি যেগুলো করা উচিত নয়, আর যারা মানি না, আর কেন মানি না তাদেরকেও এটা চিন্তা করা উচিত। হাদিসে পাক থেকে শবে বরাতের কথা বলা হয়েছে, কোরআনের পাকের মধ্যে শবে বরাতের আলোচনা এসেছে।
আমরা এই রাত্রিতে তো নাতে পাক, কোরআনের পাকের তেলাওয়াত, দুরুদ শরীফ, জিকির, নামাজ, আল্লাহ তাআলার ইবাদত,
ইবাদতের মধ্যে
আমরা কেন আমরা অস্বীকার করব?
হ্যাঁ হ্যাঁ, কেন আমরা এই রাত্রে দূরে থাকব? এখানে সুনানে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে একটি হাদিসে মোবারক এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্রতম দরবারে আরজ করা হলো, রমজানের পর কোন রোজা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আচ্ছা দেখেন এখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের, এই দিনের গুরুত্ব কত বলেছেন, ইরশাদ করলেন রমজানের সম্মানের জন্য শাবানের রোজা, শাবানের রোজা বলা হয়েছে। তারপর আরজ করা হলো কোন সাদকা উত্তম, ইরশাদ করলেন রমজানের সাদকা। আরেকটি হাদিসে পাকের মধ্যে সোয়াবুল ইমানের তৃতীয় খণ্ডের মধ্যে এসেছে, নিজাম ভাই, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ওই যে হাদিসে মোবারাকাটি আমি বললাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক ও তাআলা শাবানের পনেরোতম রাতে তাজাল্লি প্রদান করেন, তাজাল্লি প্রদান করেন, তওবাকারীদেরকে ক্ষমা করে দেন, রহমত প্রাপ্তিদের প্রতি দয়া করেন, আর শত্রুতা পোষণকারীদেরকে তারা যে অবস্থায় থাকে ওই অবস্থায় ছেড়ে দেন। যারা শত্রুতা পোষণ করে তারা যে অবস্থায় থাকে তাদেরকে এভাবে ছেড়ে দেন, আর যারা তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এবং রহমত প্রাপ্তিদের প্রতি আল্লাহ তালা দয়া করেন। এই যে শাবান মাসের শবে বরাতের ব্যাপারে, পনেরো তারিখের ব্যাপারে, চোদ্দতম রাতের ব্যাপারে বলা হয়েছে এখানে না, এই হাদিসে মোবারাকাটি, তো অস্বীকার করার কিছু এখানে নেই। আর আল্লাহ তালার দয়ায় তো যদি আমরা বলি ভারতবর্ষ বা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে ছোট বড় সবার কাছেই এই শাবানের চোদ্দ তারিখের রাত, অর্থাৎ শবে বরাতের রাত, এরপরে লাইলাতুল শাবান, শবে বরাত যেটাকে আমরা বলি, এটা ভাগ্য রজনী, এটা সবার কাছে সুপরিচিত। কেন? আগে থেকেই মেনে আসছে মানুষ, আগে থেকে এই রাতে ইবাদত করছে মানুষ, আগে থেকে এই রাতের প্রতি মানুষের ভালোবাসা শ্রদ্ধা ছিল, আজকে নতুন নয়। হয়তো বা এখন নতুন করে অনেকেরই বিশ্বাস করতে, মানতে একটু কষ্ট হয়, তবে যখন আপনি শবে বরাতের রাতে ইবাদত করে দেখবেন, একটি কথা আমি সবসময় বলি নিজাম ভাই, সেটা হলো গিয়ে শবে বরাতের রাত নয়, শবে বরাতের রাত না, অন্য কোনো রাতে, অন্য কোনো রাত্রে, বৃহস্পতিবার রাত হোক বা শুক্রবার রাত হোক, আপনি এক কাজ করেন, রাতে অজু করে নিলেন, এরপরে দুই চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত নফল নামাজ আদায় করেন, এরপরে কোরআনে পাকের তেলাওয়াত করেন, কেউ নেই আপনার রুমের মধ্যে, আপনি একা, অজু করে এসে চার রাকাত হোক, ছয় রাকাত হোক, আট রাকাত হোক নামাজ পড়েন, নামাজ পড়ে এরপরে কোরআনে পাকের তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার দরবারে সেই গভীর রজনীতে হাত তুলে দোয়া করেন, দেখেন তো আপনার অন্তরটা কেমন লাগে, আপনার ভিতরটা কেমন কাজ করে, কেমন হয় আপনার ভিতরটা। এটা শবে বরাতের রাতের কথা বলছি না, আমি অন্য কোনো রাতের কথা বলছি, যেখানে অন্য কোনো রাতে ইবাদতের কারণে, ইবাদত করার পর আপনার অন্তরের মধ্যে এমন একটা ইয়া আসে যে হ্যাঁ খুব ভালো লাগছে আজকে নামাজ পড়ে, তৃপ্তি
অনুভূতি আসে,
অনুভূতি আসে, তো সেখানে এই বরকতময় রাতের কথা কি বলবো, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই বলা হয়েছে এই রাতে তোমরা ইবাদত করো।
হ্যাঁ, আসলে খুব সুন্দর করে বললেন, এই রাত্রিতে যখন আমাদের এই পনেরোতম রাত্রি শুরু হয়ে যাবে, যদি আমরা একটু ভালো ভালো নিয়ত সাকারে গোসলও করে নিই, পবিত্রতার নিয়ত, এটারও একটা ফজিলত
রয়েছে।
এখানে উল্লেখ করা হয়েছে, যেমন মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব 170 পৃষ্ঠা সম্বলিত কিতাব ইসলামী জিন্দেগি, তো এর 134 পৃষ্ঠা রয়েছে। যদি এ রাতে অর্থাৎ সর্বরাতে কুল গাছের সাতটি পাতা পানিতে সিদ্ধ করে যখন পানি গোসল করার উপযোগী হয়ে যায় তখন গোসল করে নিবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সারা বছর জাদুর প্রভাব থেকে নিরাপদ থাকবে।
জি,
অর্থাৎ বরই পাতা আর কি, যে বরই ফল আছে যে কুল গাছ, তো আমরা এটাও করতে পারি এই আমলটা মাগরিবের সাথে সাথে আমরা যদি গোসল করে নেই, এই নিয়ত করে যাতে কোনো জাদুর প্রভাব থাকলে আল্লাহ তাআলা আমাকে আসানি দান করে, তারপরে আমরা নফল নামাজ দিয়ে শুরু করে দিই আমাদের রাত্রির
ইবাদত করা।
তো এর মধ্যে অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আর এখানে যে রহমত বরকত দেন আল্লাহ তাআলা, অসংখ্য প্রার্থনাকারীদেরকে প্রার্থনা কবুল করেন, রিজিক বন্টন করেন, কারা জন্মগ্রহণ করবে তাদের নাম লিপিবদ্ধ হয়, আবার কারা মৃত্যুবরণ করবে তাদের নামও লিপিবদ্ধ হয়।
একটা বিষয় এখানে নিজাম ভাই, যদি একটু ভাবি আমরা মন থেকে যে ইস আজকের এই ভাগ্য রজনীতে যারা হজ পালন করবে তাদের নামগুলো লেখা হবে, আমি কেন কাঁদি না এই রাতে? আমি কেন হাত তুলে দোয়া করিনি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ শবে বরাতের রাত আবার পেয়েছি, এই শবে বরাত পেয়েছি, সামনে শবে বরাত পাবো কি না জানি না, যদি না পাই আর এই রজনীতে যদি আমার নামটা হাজিদের তালিকায় না আসে, হজ পালনকারীদের তালিকায় না আসে, আর যদি আগামী শবে বরাত আসার আগেই আমার ইন্তেকাল হয়ে যায়, তবে তার হজ আমার নসিব হলো না।
আসলে ভাগ্যটা তখনই সৌভাগ্য হবে যখন আমি এই রাত্রি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দরবারে কোনো না কোনো উসিলা দিয়ে
ভিখারি হয়ে পরে থাকবো,
পরে থাকতে হবে, যেহেতু ভাগ্য রজনী। আল্লাহ তাআলা যদি আগে তাকদীরে ছিল না কিন্তু আজকে লিখবেন, তো আমার আমলের প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তো মদিনার হাজিরি আমার তাকদীরে লিখে যায়
লিখে, তবে এর জন্য চাইতে হবে,
চাইতে হবে,
চাইতে হবে, কান্না করতে হবে, দোয়া করতে হবে, ইবাদত করতে হবে। আর এই রাতে যে আপনি চাইবেন দোয়া করবেন এর জন্য তো পদ্ধতি হাদিসে পাকের মধ্যে বলে দেওয়া হয়েছে, যখনই তোমরা দোয়া করো দোয়ার পূর্বে কিছু নেক আমল করো,
নেক আমল করো,
দোয়ার পূর্বে কিছু ইবাদত করে নাও, আর তার ওসিলায় তার সদকায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, যাতে করে আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে নেন। আচ্ছা, এই ভাগ্য রজনীতে বলা হয়েছে যে রিজিক বন্টন হয়, এই ভাগ্য রজনীতে জন্মগ্রহণকারীদের নাম তাদের তালিকা করা হয়, লিস্ট করা হয়, আর মৃত্যুবরণকারীদেরকেও এই রাত্রে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। একটু ভাবি, যদি এই বছর আমার নামটা এই শবে বরাতের রাতে আমার নামটা যদি ওই ব্যক্তিদের তালিকায় চলে আসে,
তালিকায় চলে আসে,
তো আমি এই যে লাস্ট শবে বরাতের রাত পেলাম, এই রাত পাওয়ার পর আমি কি করলাম? এখন তো তওবা করা উচিত, এই রাতেই তো আমাদেরকে আমাকে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা উচিত, তওবা করা উচিত, দোয়া করা উচিত, আল্লাহ হয়তোবা জীবনের শেষ শবে বরাত, হয়তোবা জীবনের শেষ ভাগ্য রজনী, তওবা করার সুযোগ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই বিষয়টা যদি ভাবি ভাই, তবে এই রাত পার হয়ে যাবে, শবে বরাতের রাত আপনার কাছে ছোট মনে হবে, কেন এই বরকতময় রাতটা তো ছোট হয়ে গেল, আমি 100 রাকাত নামাজ পড়তে পারলাম না, ফজর রক্ত হয়ে গেল, আমি 1 খতম কোরআন পড়তে পারলাম না, এর মধ্যে ফজর রক্ত হয়ে গেল। আপনার যখন এই চিন্তাভাবনা নিয়ে মানুষ ইবাদত শুরু করবে তখন রাতটাও তার কাছে কি ছোট হয়ে যাবে, ছোট মনে হবে।
জি জি, অবশ্যই, কারণ আপনার যখন মনোযোগ সহকারে
জি
কোনো মানুষ ইবাদত করে তখন তার রাতটা ছোট হয়ে যায়, বলতে আপনার
অল্প সময়ের মধ্যে
অনুভূতি হয় না কখন রাত চলে যাচ্ছে। আবার তদ্রূপ গুনাও যদি কেউ করে, খারাপ কাজ করলে শয়তানি ওয়াসওয়াসা ওইটাও কিন্তু মনে হয় যেন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু যখন শাস্তি কোনো মানুষ কষ্টে থাকে
সময় যায় না,
ওই সময় মনে হয় যেন
সময়টা শেষ হয় না। আচ্ছা নিজাম ভাই, আমরা কিন্তু আউলিয়া কেরামের জীবনী পড়লে অধ্যয়ন করলে পাই কি তাদের জীবনের মধ্যে আসে আল্লাহ তাআলার নেক বান্দারা, আল্লাহ তাআলার আউলিয়া কেরাম যারা রয়েছেন, তারা রাতে যখন ইবাদত করত তো 2 রাকাত নামাজ আদায় করতেন, পুরা রাত, সারা রাতের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতেন, আর 2 রাকাত নামাজের মধ্যেই কোরআনে পাক খতম করে দিতেন, কোরআনে পাক খতম হয়ে যেত তাদের 2 রাকাত নামাজের মধ্যে, অর্থাৎ প্রথম রাকাতে 15 পারা পড়তো, আবার দ্বিতীয় রাকাতে 15 পারা, এবং রাত তারা পার করে দিত। তো তখন তাদের কাছে কেমন একটা মন মানসিকতা তাদের ছিল, যদি ফজরক্ত হয়ে যায়, আমার যদি তেলোয়াত শেষ না হয়, আমার যদি খতম না হয়, আমার যদি নামাজ শেষ না হয়, তো এই যে মনোযোগ দিয়ে এক ইবাদত করা, তখন মনে হবে আপনার কাছে রাতটা এত শর্ট কেন হয়ে গেল, ছোট হয়ে গেল, আমার ইবাদত তো পরিপূর্ণ হলো না। যখন আপনি কোনো ব্যক্তি 100 রাকাত নফল নামাজের চিন্তাভাবনা নিয়ে দাঁড়াবে, নামাজ পড়তে থাকবে, এরপরে যখন দেখবে মাত্র 80 রাকাত হয়েছে বা 90 রাকাত হয়েছে, এটা আমি নিজের থেকে বলছি আপনাদেরকে, তখন সে বলবে হায় 100 রাকাত তো পূর্ণ করতে পারলাম না। এই নামাজের ব্যাপারে একটি হাদিসে পাকের মধ্যে আসছে, নামাজের ব্যাপারে একটি সেখানে ঘটনা আসছে, আউলিয়ে কেরামের আমলগুলোর মধ্যে অন্যতম আমল হচ্ছে মাগরিবের ফরজ ও সুন্নাত ইত্যাদির পর 6 রাকাত নফল দুই দুই রাকাত করে আদায় করা। প্রথমে 2 রাকাতের পূর্বে মঙ্গলময় দীর্ঘ আয়ু নিয়ত করবে, দীর্ঘ হায়াতের জন্য নিয়ত করবে, এর বরকতে আল্লাহ তাআলা তাকে মঙ্গলময় হায়াত দান করবেন। এর পরবর্তী 2 রাকাত নিয়ত করবে আল্লাহ তাআলা যেন তিনি ব্যতীত অন্য কারো কাছে মুখাপেক্ষি না করেন। প্রতি 2 রাকাতের পর 21 বার সুরা ইখলাস অথবা সুরা ইয়াসিন পড়বেন, বরং সম্ভব হলে উভয়টি পড়ুন। আর এমনও হতে পারে একজন ইসলামী ভাই সুরা ইয়াসিন শরীফ উচ্চ আওয়াজে পড়বে, অন্যরা চুপচাপ শুনবে। এক্ষেত্রে একথা খেয়াল রাখবেন যে কোনো শ্রবণকারী যেন নিজ মুখে সুরা ইয়াসিন না পড়ে, ইনশাআল্লাহ রাতের শুরু থেকে সওয়াবের ভান্ডার তৈরি হয়ে যাবে। প্রতিদিনই পড়ি, কিন্তু শবে বরাতের রাতের কথা বলা হয়েছে এখানে বিশেষ করে। জি, মাগরিবের ফরজ এবং সুন্নাত নামাজের পরে 6 রাকাত নামাজ এভাবে করে নিয়ত করে। এখন প্রতি 2 রাকাতের নিয়তে কিন্তু আলাদা বলা হয়েছে,
আলাদা আলাদা ভাবে নিয়ত করতে হবে।
জি জি, আলাদা আলাদা ভাবে, অর্থাৎ দীর্ঘ হায়াতের জন্য, এরপরে বিপদ আপদ থেকে মুক্তির জন্য, আর আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে যেন মুখাপেক্ষি আমরা না হই এই জন্য।
মাশাআল্লাহ, খুব সুন্দর আমলের কথা বললেন। এভাবে অসংখ্য ফজিলত এবং বরকত আমলের কথা এই রজনীর মধ্যে রয়েছে কোরআন ও সুন্নাহর মধ্যে। তা আমি আরও কিছু আরজ করার চেষ্টা করতেছি। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, এটা শাবানের 15তম রাত।
সুবহানাল্লাহ,
শাবানের রাত কি বললেন? এই রাতে আল্লাহ তাআলা বনি কলবের ছাগলের পশম পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তবে কাফির ও শত্রুতা পোষণকারী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, টাকনোর নিচে কাপড় পরিধানকারী, মাতা পিতার অবাধ্য এবং মদ পানে অভ্যস্তদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। তো আসলে শুধু যে আমরা যারা ইবাদত করবো এই রজনীতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন, ক্ষমা করেন, শুধু তাই নয়, এই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে, অর্থাৎ বানী কলবের কথা এখানে গোত্রের কথা এই জন্য বলা হয়েছে, বানী কলব একটা গোত্র, এই গোত্রের মধ্যে এই কওমের মধ্যে অসংখ্য ছাগল
সবচেয়ে বেশি ছাগল
পালন করত। তাইলে আমরা একটু চিন্তা করি, একটা ছাগলের মধ্যে যা পশম রয়েছে এটা কি আমাদের গণা সম্ভব না? কখনোই সম্ভব না। এর মানে আল্লাহ তাআলার দয়া যে কত বেশি, আল্লাহ তাআলার রহমত কত বেশি এই রাত্রিতে অবতীর্ণ হয় সেটা আমাদের কল্পনার বাইরে।
একটা ছাগলের যে উদাহরণ দেওয়া হয়েছে,
জি,
এটা তো একটা উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে।
জি,
আবার আমরা অনেক সময় হাদিসে পাকের মধ্যে শুনি,
একটা না ওই গোত্রের,
হ্যাঁ, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। আবার আমরা অনেক সময় হাদিসে মোবারকা শুনি না কি 1 টাকা সদকা করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়, 70 টাকার সওয়াব পাওয়া যায়, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ তো ওয়াসিম, আল্লাহ তো ওয়াসিম, আল্লাহ চাইলে,
আল্লাহর দয়া যে বেশি এটা আমরা বুঝার জন্য আর কি,
হ্যাঁ, বুঝার জন্য। আল্লাহ চাইলে তো এর চেয়েও বেশি দিতে পারেন, আল্লাহ চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন,
অবশ্যই।
কল্পনা ধারণা হিসাব নিকাশের চেয়েও আল্লাহ তাআলা বেশি দিতে পারেন, ক্ষমা করতে পারেন, দান করতে পারেন। একটা মানুষকে উদাহরণ দেওয়ার জন্যই এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা হয়। কিন্তু
আসলে আল্লাহ তাআলার রহমত এত বেশি যেটা ছাড়া কোনো বান্দা, কোনো মুসলমান, কোনো মানুষ জান্নাতেই যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা শরীফ এসেছে যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, 3 বার আরজ করলেন। তো আসুন না আমরাও ভালো বলা নিয়ত সহকারে এই বছরের শববরাতকে, আমাদের জাকির ভাই যেটা বললেন যে জীবনের শেষ শববরাত মনে করে, শেষ ভাগ্যরজনী মনে করে, আমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত করি, জিকির করি, কোরআন পাকের তিলাওয়াত করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পড়ি, এবং শেষ মুহূর্তে কান্নায় পরে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার রহমত আমরা পাব, আল্লাহ তাআলা দিবেন। কেননা আল্লাহ তাআলার রহমতের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আহা,
আমাদেরকে অভয় দিয়েছেন যে বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না,
নৈরাশ হইও না।
ফিরে অন্যদিকে যেও না। অর্থাৎ আল্লাহ তাআলা যত গুনাহগার হোক না কেন, যদি স্বচ্ছন্দে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করবেন, ক্ষমা করবেন। তো আসলে আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে শবে বরাত কিন্তু একটা বিশাল চ্যাপ্টার,
জি জি,
অনেক বড় একটা বিষয়। এই শবে বরাত ভাগ্যরজনীতে আরও অনেক আমল রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা সামনের পর্ব জাকির ভাই থাকবে ইনশাআল্লাহ, আশা করি সামনের পর্বে আমরা শুনব এই রাত্রিতে কি আমল আমাদের থেকে বর্জন করতে হবে,
কোন কাজগুলো
কোন কাজগুলো আমরা বর্জন করতে হবে, করা যাবে না, বা করলে কি শাস্তি হবে সেটাও শুনবো। আবার সবার দোয়াও কবুল হয় না, কোন শ্রেণীর লোকদের দোয়া কবুল হয় না, কেন কবুল হয় না সেটাও আমরা শোনার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ তাআলার সামনে আমরা আবার আপনাদের সম্মুখে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم।